সকল শ্রোতাবন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তারই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর আলোচনা। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং সাদর অভ্যর্থনা। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইব্রীয়দের প্রতি পত্রের একের অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আশা বিশ্বাস করি কাগজ এবং কলম নিয়ে প্রস্তুত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু এবং প্রয়োজনীয় বিষয় যেন আপনি লিখে নিতে পারেন এবং সারাদিন ধরে আপনি তা ধ্যান করার সুযোগ পেলে তা ধ্যান করতে পারেন। আমরা দেখি একের অধ্যায় লেখা আছে, যীশুখ্রিস্ট সর্বপ্রধান মধ্যস্থ, যীশু দূতগণ অপেক্ষা মহান। ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রিয়তম প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। তোমার চরণতলে থেকে আমরা তোমার বাক্য ধ্যান করার সুযোগ পেয়েছি। তুমি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে ও কার্যক্ষেত্রে। যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন বা রোগ যাতনা বা দুঃখ কষ্ট অভাবের মধ্যে আছেন, তাদেরকে এই সময় তোমার হস্তে সমর্পণ করি। তোমার শক্তি অনুগ্রহ আশীর্বাদ দিয়ে তাদের সেই সমস্ত অবস্থা থেকে তুমি মুক্ত করো। যারা পত্রের মাধ্যমে তাদের প্রার্থনীয় বিষয় লিখে পাঠিয়েছেন, প্রভু তুমি তাদের প্রতি দয়া করো। তোমায় ধন্যবাদ দিই সকল বিষয়ের জন্য। আমরা তোমার হস্তে নিজেদেরকে সমর্পণ করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইব্রীয়দের প্রতি পত্র তার একের অধ্যায় প্রথম দুটি পদ নিয়ে আলোচনা করছি। ইব্রীয়দের প্রতি পত্রের একের অধ্যায় এক পদে আর দেখি শুরু হয়েছে ঈশ্বর শব্দ দিয়ে। এই পুস্তকের বিশেষ কত বিষয়ের উপরে ভিত্তি করে এটা শুরু। সব কিছুরই এক একটা শুরু থাকে, আর সেটা যদি ঠিক মতো না করা যায় বা না জানা যায় তবে সেই বিষয়ের প্রকৃত জ্ঞান হতে পারে না, সেই বিষয় পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। কাজেই ভিত্তি সর্বদা সুগঠিত হওয়া উচিত। কি ইব্রীয়, কি আদিপুস্তক, কোনটাতেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ বিশেষভাবে দেখানো হয়নি, তবে সেখানে স্বীকার করে নেবার বা ধারণা করে নেবার মতো কিছু রয়েছে। শাস্ত্রের মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করে দেওয়ার জন্য এমন কোনো জোরদার প্রচেষ্টা কিন্তু চালানো হয়নি। আজকাল এমন অনেক শিক্ষার প্রচেষ্টা চলছে, এমন অনেক বক্তৃতা বা শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে, যার মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণিত করতে কতক শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় সে সম্পর্কে আলোচনা যাওয়া সময় নষ্ট। প্রিয় শ্রোতা বন্ধু, এটা মনে রাখবেন যে যদি আপনি পর্বতের দিকে দৃষ্টি না করেন, সমুদ্রের গভীরে আপনার মনকে পৌঁছে না দেন, সমুদ্র তীরে মাঝে মাঝে বিচরণ না করেন, আকাশের দিকে চোখ তুলে না দেখেন, তবে আপনার একটা মস্ত ভুল আপনি করে চলেছেন। কেননা এসবের দিকে আপনার মনকে ছড়িয়ে না দিলে আপনি আপনার সৃষ্টিকর্তাকে চিনতে পাচ্ছেন না। গীত সংহিতা ১৯ অধ্যায় এক পদে সঙ্গীতকার বলেছেন, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। প্রিয় বন্ধু, যদি ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবী, নদ নদী, পাহাড় পর্বত, আকাশ বাতাস, পশু পাখি, মানুষ বা কীটপতঙ্গ সব কিছুই আপনাকে কিছু না বলে, যদি আপনার মনে সাড়া না জাগায়, আপনার সঙ্গে কথা না বলে, তবে আপনার চিন্তাধারায়, আপনার গতিপথে মূলগতভাবে কিছু ভুল রয়েই যাচ্ছে। আমরা গীত সংহিতা ১৪ অধ্যায় এক পদে দেখি, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। দ্বিতীয় স্বীকৃত বিষয় দেখি ইব্রীয় তার একের অধ্যায় এক পদে, যেখানে বলা হচ্ছে ঈশ্বর কথা বলিয়াছেন। ঈশ্বর যে জ্ঞান বুদ্ধির আধার এবং সেই জন্য তিনি মানুষকে কত পরিমাণে জ্ঞান বুদ্ধি প্রদান করেছেন এই বিষয়ে উপলব্ধি করার পরও যদি তাঁর যথাযথ প্রকাশ আমাদের মধ্যে না এসে থাকে, তবে আমার মনে হয় এমন মানুষের কিছু সময় এর জন্য অপেক্ষা করা উচিত। এটা খুবই যুক্তিসঙ্গত যে সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রিয় শ্রোতা বন্ধু, এটা বেশ ভালোই যে ঈশ্বর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। যে প্রকাশ আমরা পেয়েছি তা হল ঈশ্বরের প্রেরণাদায়ক বাক্য। ইব্রীয় পত্রের প্রথম পত্রটি এটাই স্বীকার করছে যে আমাদের শাস্ত্র হল প্রেরণামূলক। লেখক এখানে যে প্রকাশ দিচ্ছেন তা কিন্তু পুরাতন নিয়মেরই প্রকাশ, তা আজকের দিনে আমরা পেয়েছি। অনেকে মনে করেন যেহেতু ইব্রীয় পত্রটা একটা চমৎকার উঁচু দরের গ্রিক ভাষায় লেখা, সেহেতুই এটা প্রেরিত পৌলের লেখা নয়। এটা এমন একজনের লেখা যিনি গ্রিক ভাষার সাহিত্যে উঁচু মানের কোনো শিক্ষিত ব্যক্তি। যেমন প্রথমেই আমরা পাই পত্রিতে দুটি কথা, বহুভাগে আর বহুরূপে। এ দুটো শব্দ গ্রিক ভাষায় এমন সুন্দর ছন্দবদ্ধ ভাষায় লেখা যা বেশ কাব্যিক বলে মনে হয়, অনেকখানি গ্রিক কবি হোমারের লেখার ধরনে। কথা দুটো হল পলুমেরাস এবং পলুটোপ্রস। হ্যাঁ, এ দুটোর মধ্যে একটা কাব্যিক সৌন্দর্য থাকলেও তার থেকেও বড় কথা হল যে কথা দুটো ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব বহুভাগে কথার তাৎপর্য। এটা সাধারণ এক একটা ভাগ কিন্তু বোঝায় না। দেখুন, প্রথমে ঈশ্বর মসীহ থেকে আগে অব্রাহামের সঙ্গে কথা বলেছেন। অব্রাহামকে স্বপ্নের মাধ্যমে, সদাপ্রভু দূতের মাধ্যমে ঈশ্বর রব শোনালেন। মসীহকে ঈশ্বর কি বলেছিলেন সে বিষয়ে তিনি অব্রাহামকে কিছু বললেন না। অব্রাহামকে ব্যবস্থা সম্পর্কে ঈশ্বর কিছুই বললেন না। তিনি অব্রাহামকে দশাজ্ঞাও দেননি, কিন্তু পরে ওই ব্যবস্থা মসীহকে দিলেন। দাউদকে ঈশ্বর জানালেন যে তাঁর বংশকে এক রাজা আসছেন যিনি ত্রাণকর্তা। দাউদ তার বয়োবৃদ্ধি হলে জানলেন যে তাঁর বংশে আসছেন যে রাজা, তিনি তার ত্রাণকর্তা। এইভাবে মসীহকে ঈশ্বর বলেননি, অব্রাহামকেও এইভাবে ঈশ্বর ত্রাণকর্তার বিষয় জানাননি, বরং মসীহকে ব্যবস্থা দিয়ে ঈশ্বর জানিয়েছেন যে ইসরায়েল জাতি তাঁর প্রজা এবং ঈশ্বর হলেন তাদের রাজা। ঈশ্বর মানুষের হৃদয়ের ভেতরে যা আছে তা জানেন। মানুষ অর্থাৎ ইসরায়েল জাতি অন্যান্য জাতির মতন তখন নিজেদের জন্য এক রাজা চাইল। ঈশ্বর তাদের সেই অনুরোধ রক্ষা করলেন। ঈশ্বর জগতে ত্রাণকর্তাকে আনবার এক পথ করে আনলেন। এই প্রথম বাক্য আমাদেরকে জানায় যে ঈশ্বর তাঁর সকল সত্য অব্রাহামকে বলেননি, কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবহার করে তা প্রকাশ করেছেন তাদের মাধ্যমে। আর কালের পূর্ণতায় ঈশ্বর তাঁর নিজ পুত্রকে পাঠালেন। শাস্ত্রে এটা হল সত্যের ক্রমবিকাশ। এবারে বলি বহুরূপে কথার বিষয়। ঈশ্বর তার মনোভাবকে প্রকাশ করার উদ্দেশ্যে বিভিন্ন পথ অবলম্বন করেছেন। অব্রাহামের স্বপ্নের মধ্যে তিনি দর্শন দিলেন, কিন্তু মসীর কাছে ব্যবস্থা প্রকাশ করলেন। যিহোশুয়ের কাছে ঈশ্বর কত প্রতিজ্ঞা প্রকাশ করলেন। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বললেন, কথা বললেন ব্যবস্থার মাধ্যমে, নমুনার মাধ্যমে, শাস্ত্রীয় বিধি আচার আচরণের মাধ্যমে। ঈশ্বর কথা বললেন ইতিহাস, কাব্য ও ভবিষ্যৎবাণী বাহবাণীর মধ্যে দিয়ে। ঈশ্বর প্রায় 45 জন লেখককে ব্যবহার করে সুদীর্ঘ সময়ের মাধ্যমে বিভিন্ন রকম পদ্ধতিতে এই কাজ করেছিলেন। আমরা দেখি যে তাঁর বাক্য দ্বারা যোগাযোগ করে প্রায় 1500 বছরেরও বেশি তাঁর মনোভাব প্রকাশ করেছেন। ইব্রীয় পত্রের লেখকের এই সমস্ত কথা সম্পূর্ণই বিস্ময়কর থাকে। ঈশ্বর এই বাইবেল শাস্ত্রে লেখবার কাজে বহু লেখককে ব্যবহার করেছেন। প্রিয় বন্ধু, আপনার কি কখনো মনে হয়নি যে বিভিন্ন লেখকের লেখার ধারা এই বাইবেল শাস্ত্রকে উল্লেখযোগ্য করে তুলেছে? বিভিন্ন পরিস্থিতি হতে ঈশ্বর বিভিন্ন ধরনের মানুষকে তুলে নিয়েছেন, তাদের মধ্যে একজন শিমন পিতর, যাকে ঈশ্বর অদ্ভুতভাবে ব্যবহার করেছেন। একটা চমৎকার মাত্রা দিয়ে পত্রটা শুরু হচ্ছে ঈশ্বর এই কথা দিয়ে। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার উদ্দেশ্যে কিছুই বলা হচ্ছে না। যদি আপনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করেন, তবে কিন্তু সেটা আপনার গলদ। ঈশ্বরের দিক থেকে কিছু ফাঁকি নেই সেই সম্পর্কে, আপনি নিজেই তার জন্য দায়ী। আমার তো মনে হয় ঈশ্বরের কাছে কেউ যদি আসে, প্রথমে তাকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। সন্দেহ নিয়ে আসলে ঈশ্বরের কাছে আসা যায় না, সন্দেহ প্রশ্ন নিয়ে আসলে ঈশ্বরের কথা বোঝা যায় না, ঈশ্বরের রব শোনা যায় না। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে পৃথিবীতে কেউ কখনো কোনোদিনও ঈশ্বরকে পাননি, আপনি একজনকেও দেখাতে পারবেন না। পরবর্তী কথা হল, ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া। এখানে পিতৃলোকদিগকে বলতে কাদের বোঝানো হচ্ছে জানেন? তারা হলেন অব্রাহাম, ইসাহাক, জাকব, মোশি, যিহোশুয়, দাউদ, যিশাইয় ইত্যাদি। তারা হলেন পিতা। কিন্তু আমার বা আপনার পিতৃলোক নন। পত্রটা লেখা হয়েছে ইব্রীয়দের কাছে, যারা অব্রাহাম, ইসাহাক ও জাকবে বা জাকবকে পিতৃলোক বলতে পারে। তবু আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ঈশ্বর পরজাতীয়দের ঈশ্বর, ধন্য তার নাম। আর ভাববাদীগণ বলতে তাদেরকেই বোঝানো হয় যারা ঈশ্বরের পক্ষে ভবিষ্যৎ সম্পর্কে ঈশ্বর দত্ত বাক্য প্রকাশ করে থাকেন। তারা ভয়ঙ্করভাবে সত্যকে প্রকাশ করে দেন। শাস্ত্রের পুরাতন নিয়মে এমন কত ভবিষ্যৎ বক্তা বা ভাববাদীর কথা সব একত্রিত করা হয়েছে। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি বা দেখতে যাব যে ঈশ্বর প্রকৃতই পূর্ণরূপে প্রয়োজন মতো যথেষ্ট পরিমাণে আর সুনিশ্চিতভাবে তাঁর পুত্রের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন, আর সেই বিষয় আমরা পরবর্তী পদে দেখব, অর্থাৎ দুই পদে। লেখা আছে ঈশ্বর পুত্রেই বলেছেন, অর্থাৎ পুত্রের মাধ্যমে বলেছেন। ঈশ্বর যদি স্বর্গ সম্পর্কে এই মুহূর্তে কিছু বলেন, তবে বুঝতেই হবে এ তাঁর পুনরাবৃত্তি, কারণ ঈশ্বর তাঁর সমস্ত কথা শেষ কথাটা পর্যন্ত পুত্র ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে বলেছেন। আমরা তাঁর মাধ্যমে আগেই জেনেছি। এবারে বলি, ঈশ্বর পুত্রেই আমাদিগকে বলেছেন, এই আমাদিগকে কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ইব্রীয় বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি নিশ্চয়ই এটা জানেন যে পিতা ঈশ্বর স্বর্গ হতে সেই বাণী শুনিয়েছেন। মতিলিখিত সুষমাচারে 17:5 লেখা আছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। যেহেতু এই প্রকৃত কথাটা পিতা ঈশ্বর জানিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, সেহেতু এই কথা প্রকৃত বিষয় এবং তা আপনার আর আমার জন্য। পুত্র এমন একজন যিনি আমাদের সবার সামনে রয়েছেন। পুত্রেই আমাদেরকে বলেছেন, অর্থাৎ খ্রিস্ট হলেন পুরাতন নিয়মের লেখকদের কাছে সর্বে সর্বা, কারণ সমস্ত প্রকাশ তাতেই পূর্ণ হয়েছে। আর তিনি নিজে মানুষের কাছে ঈশ্বরের প্রকৃত কথা প্রকাশ করেছেন। 1900 বছর আগে পৃথিবীতে থাকাকালীন প্রভু যীশু যখন বলেছিলেন যা আমার, তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিওকে জানাইবেন। যোহনলিখিত সুষমাচারে 16:15 প্রভু যীশুর এই কথা পাই, যার জন্য ঈশ্বরের আত্মা যোহন ও জাকবের মাধ্যমে লোক সাধু পৌল পিতর অনুতন নিয়মের অন্যান্য লেখকদের মাধ্যমে কথা বলেছেন, আর তা আমাদের কাছে ঈশ্বর হতে পূর্ণ প্রকাশ দান করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এখন আসুন আমরা পুত্রের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সাতটা অতুলনীয় বিষয় দেখি। আমি এ বিষয়ে সুনিশ্চিত যে আমাদের মধ্যে কেউ বলতে পারবে না ওই সাতটার কোনো একটার বিষয় সম্পূর্ণভাবে সে বোঝে। আজকের সবকটি বিষয় বলতে পারব না সাতটির, কিন্তু দুই একটি আমরা নিয়ে আলোচনা করি। প্রথমটি হল ভবিষ্যতের পরিকল্পনা। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন, অর্থাৎ প্রভু যীশুখ্রিস্ট সর্বস্বের উত্তরাধিকারী। এখন এটাতে একটা প্রশ্ন আসে যে বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের একের অধ্যায় তিন পদে আমরা পাই, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। যেহেতু তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই হেতু সমস্ত সৃষ্টি তাঁরই। তাই যদি হয় তবে তো সব কিছু তাঁরই। তিনি আবার উত্তরাধিকারী হন কি করে? তাহলে বলি শুনুন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করে তার উপরে সমস্ত কিছুর কর্তৃত্ব ভার অর্পণ করলেন। আদিপুস্তক একের অধ্যায় ২৬ পদ পড়লে তা বোঝা যায় যে এ পৃথিবীর সব কিছু তাঁর বসে আছে, তার কর্তৃত্বাধীন রইল, কিন্তু সে পাপে পতিত হলে সব কিছু অধিকার হারাল। এ হল প্রথম মানুষের কর্মফল। কিন্তু প্রভু যীশুখ্রিস্ট এই জগতে জন্ম নিয়ে আমাদের মতন মানুষ হয়ে আমাদের মাঝে এলেন। তিনি জন্ম হতেই শুচি ও পবিত্র। সমগ্র জীবনে তিনি পাপ জানেননি। সব কিছুর উপরে তাঁর কর্তৃত্বাধিকারকে আমরা দেখতে পাই। তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, তিনি মানুষের দেহকে নিয়ন্ত্রণ করেন, ৫,০০০ মানুষকে তিনি খাওয়ালেন অলৌকিক কার্যসাধন করে। আদিম বা প্রথম মানব আদম যা কিছু হারিয়ে ফেলেছিলেন, প্রভু যীশুখ্রিস্ট সে সবই ফিরিয়ে আনলেন। এইভাবে ঈশ্বর প্রভু যীশুখ্রিস্ট সব কিছুর উত্তরাধিকার হতে চললেন। আর শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা সব কিছুর উত্তরাধিকারী। রোমিও তার ৮ অধ্যায় ১৬ থেকে ১৭ পদে আমাদেরকে বলা হয়েছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যখন সন্তান তখন দয়াদ, ঈশ্বরের দয়াদ ও খ্রিস্টের সহদয়াদ। সহদয়াদ এই কথাটা ভারী গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখুন সমদয়াদ নয়, সহদয়াদ। এটা দেখেছি যে পুরাতন নিয়মে কোনো ভবিষ্যৎ বক্তাই এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হননি। প্রভু যীশুখ্রিস্টে প্রথম মানব আদমের হারিয়ে ফেলা সব কিছু আবার ফিরিয়ে এনে দিলেন আমাদেরকে এই সহদয়াত সূত্রে। লক্ষ্য করুন, এই পত্রের লেখক আমাদের কাছে ভবিষ্যৎ বক্তাদের থেকে প্রভু যীশুখ্রিস্টকে শ্রেষ্ঠ ও মহান হিসাবে দেখিয়েছেন। দ্বিতীয় হল প্রত্যেক বিষয়ের উদ্দেশ্য। ইহারই দ্বারা যুগকলাপের রচনা করিয়াছেন। অনেকে মনে করেন এ বিষয়ে আদিপুস্তক একের অধ্যায় ১ পদ অনুসারে একটা সৃষ্টির কাজকে বোঝানো হচ্ছে। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন, কিন্তু আদৌ তা বলা হচ্ছে না। আমরা দেখি ইংরেজিতে ওয়ার্ল্ড এই কথা ব্যবহার করা হলেও বাংলায় যুগকলাপ বলে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটা সব কিছু সৃষ্টি করাকেও ছাড়িয়ে আরও কিছু বোঝায়। সব কিছু সৃষ্টির উদ্দেশ্য দেখেছেন, তিনিই প্রকৃত উত্তরাধিকারী যিনি ভবিষ্যতের পরিকল্পনা ও প্রকাশ করেছেন। প্রত্যেক বিষয় সৃষ্টির পিছনে তাঁর উদ্দেশ্য প্রকাশ করেছেন। শুধু সব সৃষ্টিই করেননি, সব কিছু উদ্দেশ্য অনুসারে সৃষ্টি করেছেন। শাস্ত্রে আমাদের বুদ্ধিকে তৈরি করে। উদাহরণস্বরূপ ঈশ্বর এদেন উদ্যানে মানুষকে সৃষ্টি করে রাখলেন একটা শর্ত করে, ওই নির্দিষ্ট গাছের ফল যেন মানুষ না খায়। গাছের ফলে কিন্তু কোনো দোষ ছিল না, ঈশ্বর তাদের বাধ্যতার পরীক্ষা নিলেন, কিন্তু মানুষ ঈশ্বরের আনিত সেই পরীক্ষায় ব্যর্থ হল। সব কিছু কাজের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য ও পরিকল্পনা রয়েছে। এরপর আবার বিভিন্ন সময় এসেছে যখন ঈশ্বর মানুষকে যাচাই করে নিয়েছেন। একটা সময় এলো ঈশ্বর মসির ব্যবস্থা দিলেন, অর্থাৎ মানুষের বাধ্যতার আবার পরীক্ষা হল। বর্তমান যুগে আপনি এবং আমি ঈশ্বরের অনুগ্রহ তার নিচে বাস করছি। অনুগ্রহই আমরা রক্ষা পেয়েছি, ব্যবস্থা বা ঐশ্বরিক নিয়মের দ্বারা নয়। কেননা ব্যবস্থা তো আমাদের এই যুগে দত্ত হয়নি, আমরা তা রক্ষাও করতে পারিনি। ঈশ্বর দেও ধার্মিকতার পরিমাপ আমরা করতে পারি না। প্রত্যেক মানুষের কাছে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া উচিত যে ঈশ্বর কখনো আমাদের কাজের দ্বারা আমাদেরকে পরিত্রাণ করতে পারেন না। আমরা সিদ্ধতা উৎপন্ন করতে পারি না। তিনি সিদ্ধ পবিত্রতাই আমাদের, অসিদ্ধ অপবিত্রতায় আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন না। তাই এক অন্য রাস্তায় তিনি আমাদের পরিত্রাণ দিচ্ছেন, যা কেবলই আমাদের প্রতি তার অনুগ্রহ। ঈশ্বর অযথা কিছু সৃষ্টি করেননি, কারণ প্রত্যেক সৃষ্টিরই এক এক উদ্দেশ্য রয়েছে। আর আমরা দেখি আপনি ও আমি কেউই একটা আজব পৃথিবীতে বাস করছি না, কেননা এই পৃথিবীর সব কিছুতে একটা উদ্দেশ্য রয়েছে, আর সেই সব উদ্দেশ্য ঈশ্বরই স্থির করেছেন, যিনি প্রভু যীশুখ্রিস্ট। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন সেই ঈশ্বর প্রভু যীশুখ্রিস্ট, যিনি আমাদেরকে তাঁর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যার সহ দয়া হয়েছি আমরা, তাঁর অনুগ্রহের নিচে আমরা সমর্পিত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনা করি। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য। তোমার বাক্যের মধ্যে দিয়ে যে চেতনা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আশীর্বাদ দান করলে, আমাদের মনে অনেক সন্দেহ দূর করলে, তুমি যে ঈশ্বর এবং সে সম্পর্কে যে সন্দেহ আমাদের না করা উচিত তা তুমি আমাদের শেখালে, তাই তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন।
সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম।
এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। প্রিয় বন্ধু, আপনি কি জানেন এই পৃথিবীতে আপনার জীবন অনেক মূল্যবান। আপনি একজন বিশেষ ব্যক্তি, আপনার জীবন অমূল্য। আর এই বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে আর দেরি না করে আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আপনি যদি ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমেলের ঠিকানাটা লিখে নিন bengalittv@radio882.com। আর শেষে বলি আপনাদের চিরপরিচিত ঠিকানা জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জীবনবাণীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম, সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম, সততা, বিশ্বাস, প্রেম, তিনটি।